10 মে 2017, ভারত খোলা, সিলেট।
الله پاک جل جلاله و منوالو আমাদেরকে দীন এবং শরীয়ত দান করছেন, বড় আজিম উশান। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক নবী হিসাবে যাদেরকে পাঠাইছেন প্রত্যেককে আল্লাহ পাক আসমানি হুকুম আকাম বিধান নির্দেশনা দান করছেন, যারা যা তারা আল্লাহ পাকের বান্দাদের নিকট পৌঁছাইতে থাকছেন। তো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু দিকে যে নবী রসুলগণ ছিলেন তাদের নিকট শরীয়তের হুকুম আহকাম কম ছিল, বেশিরভাগ ছিল দুনিয়াতে কেমনে বসবাস করতে হবে, রান্নাবান্না কিভাবে করতে হবে, হাড়ি পাতিল কিভাবে বানানো লাগবে, দুনিয়ার এই বসবাসের জন্য যা কিছু দরকার এগুলো মানুষের জানা ছিল না। এই সব কিছুর জ্ঞান বুঝ বিবেক নবী রসুলদের মাধ্যমে আল্লাহ পাক ওহী যুগে শিক্ষা দান করছেন। তাদের নিকট যে ওহী আসত সে ওহীর মধ্যে বেশিরভাগই ছিল তাওহীদ সম্পর্কে, রোজা নামাজ এরকম কিছু ইবাদত বন্দেগী সম্পর্কিত ওহীর পরিমাণ একেবারেই কম ছিল। হযরত আদম আলাইহিস সালামের উপরে যে ওহী নাযিল হয়েছিল এক বর্ণনা অনুযায়ী শুধু 10 বার, আর এক বর্ণনা অনুযায়ী শুধুমাত্র 12 বার ওহী নাযিল হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালামের উপর ওহী নাযিল হয়েছে মাত্র 50 বার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উপর ওহী নাযিল হয়েছিল মাত্র এক বর্ণনাতে 48 বার, আর এক বর্ণনা অনুযায়ী মাত্র 42 বার, হযরত মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ পাকের তরফ থেকে ওহী নাযিল হয়েছিল 300 বার, আর হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাযিল হয়েছিল মাত্র 10 বার, আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল হয়েছে সর্বমোট 24,000 বার। এত বেশি মেহরবানি করছেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর, রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে এই উম্মতে মুসলিমার উপরে, এর শুক্রিয়া আমরা কিভাবে আদায় করা সম্ভব? এত বড় নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। ওহি আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালাম এত ওজনওয়ালা এত ভারী। এক বর্ণনাতে আছে যে আল্লাহ পাক যখন ওহী নাযিল করেন, যখন ওহী নাযিল করতেন তো আসমানের ফেরেশতারা এই ওহীর কথা শুনলেই সব বেহুশ হয়ে যেতেন, এবং যখন তারা হুশে আসতেন তো আল্লাহ পাক জাল্লা জালালু আমানুল কালাম তো শুনতেন। তো জিবরিল আমিন যখন ওহী নিয়া আসমানের উপর দিয়ে রওনা হইতেন তো ফেরেশতারা জিজ্ঞাসা করতেন যে মাযা ক্বাল রাব্বুনা, যে আল্লাহ পাক কি বললেন, কি ওহী নাযিল করলেন। জিবরিল আমিন বলতেন যে ক্বাল হক, আল্লাহ পাক যা বলছেন হক বলছেন, সব ঠিক বলছেন, কোন লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ করতেন না। এবং জিবরিল আমিন যখন ওহী নিয়া দুনিয়ার দিকে রওনা হইতেন এই ওহীর হেফাজতের জন্য বেসুমার ফেরেশতাদেরকে সঙ্গে দিয়ে দিতেন আল্লাহ পাক, অসংখ্য ফেরেশতারা সঙ্গে থাকতেন, তারা পাহারা দিয়ে দিয়ে ওহীকে দুনিয়ার দিকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট নিয়ে আসতে থাকতেন, যাতে করে শয়তান কোনোভাবে কোনো কিছু কিঞ্চিত পরিমাণও মিশানোর কোনো সুযোগ না পায়। এইভাবে ওহীর হেফাজত হইত, এবং ওহী যখন নাজিল হইত তো এক দুইটা তিনটা শব্দ আল্লাহ পাকের কালামের, যখন জিবরিল আমিন নিয়ে জমিনের দিকে রওনা হইতেন, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকট আসবেন, তো এক দুইটা তিনটা মাত্র কালেমা, তিনটা মাত্র শব্দের ভারে পুরো আসমান এর ওজনের প্রেসারে ভাইঙ্গা চূর্ণ বিচূর্ণ হওয়ার উপক্রম হইত, এতটা ওজনওয়ালা বহি। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার ওহি নাজিল হচ্ছিল, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর রান মুবারকের উপরে মাথা রেখা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরাম করতেছিলেন। যখন ওই সময় ওহি নাজিল হয়, হযরত যায়েদ ইবনে সাবিত বলেন যে ওহির ভারে মনে হইতেছিল আমার রান ফাইটা টুকরা টুকরা হয়ে যাবে। একবার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহি, আচ্ছা হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু উপরে তার গ্রানের উপরে মাথা রেখে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছিলেন, যে ওহির ভারে তার এত কষ্ট হচ্ছিল, মাত্র তিন চার শব্দ গয়রু উলি দরারি এতটুকু ওই মুহূর্তে নাজিল হয়েছিল, এর ওজন এতটা ছিল। একবার যখন ওহি নাজিল হয়, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে সওয়ার ছিলেন, তো ওহির ভারে উট জমিনের উপর বসে গেছে এবং উটের পা জমিনের ভিতরে ধসে যাওয়ার উপক্রম হয়ে গেছে, এমনই অবস্থা ছিল। আমার ভাই, সে ওহি দুই প্রকার, একটা ওহি মতলু, একটা ওহি গায়রে মতলু, একটাকে ওহিউল কোরআন বলে, একটাকে ওহিউল সুন্না এই নামেও অভিহিত করা হয়। অর্থাৎ কোরআন শরীফে যা কিছু বর্ণিত আছে আল্লাহর কালাম, এটাকে ওহি মতলু বলে, আল্লাহ পাকের ওই ওহি যেটার তেলাওয়াত হয়। আর একটা ওহি আছে যেটা এই কোরআন শরীফের মধ্যে নাই, কিন্তু আল্লাহ পাকেরই কালাম, যেটা কোরআন আকারে তেলাওয়াত হয় না, সেটাও আল্লাহ পাকের ওহি। রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলতেন সেটা এমনি বাহ্যিকভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নামে পরিচিত হইল, মূলত সবটাই আল্লাহর তরফ থেকে ওহি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরায়ে নাজমের মধ্যে বলছেন যে আমার রসুল নিজের থেকে কখনো কিছু বলেন না, যাই বলেন, আমার দিন পেশ করেন, সবটাই আমার পক্ষ থেকে ওহির মাধ্যমে তিনি প্রাপ্ত হন, সেটাই তোমাদের নিকট তিনি পৌঁছান। আমার ভাইয়ের এজন্য দীন ইসলাম এসা আজিমুস শান, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। ওহি নাজিল করতে থাকছেন রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর পর্যন্ত। সর্বশেষ মহান রব্বুল আলামিন বললেন যে ওহি নাজিল হওয়ার এই ধারার মাধ্যমে আমি দীনকে, হে মানব জাতি, হে মুসলিম জাতি, তোমাদের জন্য দীনকে আমি মুকাম্মল করে দিলাম, একদম পূর্ণাঙ্গ করে দিলাম, যা দরকার ছিল সব কিছু তোমাদেরকে কিয়ামত পর্যন্তর জন্য দান করলাম। ও আতমামতু আলাইকুম নিয়ামতি, এই ইসলাম এবং দীন এবং ওহী দেওয়ার মাধ্যমে তোমাদের উপর আমার নিয়ামতকে একদম পরিপূর্ণ করে দিলাম। নিয়ামত বেসুমার আমরা আল্লাহ পাকের ভোগ করি, আলো বাতাস এটাও আল্লাহ পাকের নিয়ামত। যদি আলো না থাকে তো পৃথিবীতে আমরা কিভাবে বসবাস করব, বাতাস না থাকে তো আমরা বাঁচব কিভাবে, পানি যদি না থাকে তো আমরা কিভাবে জীবন রক্ষা করব। প্রতিটি নিয়ামতই আশ্চর্য করো, বিস্ময় করো, প্রতিটি নিয়ামতই অনেক দামি, অনেক ভারী। আল্লাহ পাকের নিয়ামত খায় আল্লাহ পাকের শুকরগুজারি করা, এটাই বান্দা সুলভ চরিত্র, এটাই বান্দার বান্দা হওয়ার পরিচয় এবং জিন্দেগি। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে কুলু মির রিজকি রব্বিকুম ওয়াশকুরুলা, তোমার মাওলার নেমত তোমরাই খাইবা সব, তোমরা এগুলি খাও ভোগ করতে থাকো আর মাওলার শুকর গুজারি করতে থাকো। কত আশ্চর্য ব্যবস্থাপনা, কি সহজ, কি সুন্দর, কি মনোরম, কি হৃদয়গ্রাহী ইসলামের এক এক কথা, পবিত্র কোরআনের এক এক আওয়াজ, এক এক কথা কি দামি, কি চমৎকার। খালি এতটুকু যে নেয়ামত সব আমার, কিন্তু ভোগ করবা তোমরা আর আমার শুকর গুজারি করবা। এত সহজ করছেন আল্লাহ পাক দিনকে, আল্লাহ তাআলার দিনের উপরে চলার আগ্রহ, মহব্বত, জজবা এবং তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। এবং কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে ওয়া ইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা, যে তোমাদের উপরে এক একজনের উপরে আমার নেয়ামত এত বেশুমার যে সারা জীবনও যদি এটা তুমি গুনতে থাকো, সুমার করতে থাকো কি পরিমাণ নেয়ামত তোমার উপরে, কোশ্চেন কালো এই নেয়ামত গুনে শেষ করা যাবে না। এত নেয়ামত আল্লাহ পাক জালালু আমানু আমাদেরকে দান করছেন, কিন্তু আল্লাহর কসম এই দুনিয়ার সমস্ত নেয়ামত যা আমাদের সামনে, যা আমরা ভোগ করি, যে নেয়ামত নিয়ে অনেকে বড় দাপট দেখায়, বড় ক্ষমতা দেখায়, বড় বাহাদুরি দেখায়, আল্লাহর কসম ওই সব নেয়ামতের চেয়ে অনেক বেশি শ্রেষ্ঠ এবং অনেক বেশি দামি নেয়ামত আল্লাহ পাকের দিন, আল্লাহ পাকের ওহী। সারা দুনিয়ার সবকিছু একজন পায় গেল, কিন্তু দিন পায় নাই, ইসলাম পায় নাই, হ্যাঁ তো সে কিছুই পায় নাই, সে তো একদম কাঙ্গাল। হযরত মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার ভাই মুসলমান, সারা দুনিয়া তুমি পাইছ কিন্তু আল্লাহকে পাও নাই, ওরে কপাল পোড়া তুমি তো কিছুই পাও নাই। আর যদি সব সারা দুনিয়ার কিছুই তুমি পাও নাই কিন্তু আল্লাহকে পেয়ে গেছ, তো নিঃসন্দেহে তুমি সব কিছুই পেয়ে গেছো। আর আল্লাহর দিন পাওয়া এ সবচেয়ে বড় জিনিস। আমার প্রিয় বন্ধুরা, ইলমে দিন সবচেয়ে বড় সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল গিনা গিনান নাফস, এক তো মানুষ ধনী হয় মালের দ্বারা, আর এক ধনী হয় ঈমানের দ্বারা, নূরের দ্বারা, আল্লাহর মহব্বতের দ্বারা, আল্লাহর সঙ্গে সুন্দর গভীর নিবিড় সম্পর্কের দ্বারা। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সম্পদের ধনী হওয়া আসল ধনী হওয়া না, অন্তরের এই দৌলতের দিয়া দৌলত দ্বারা ধনী হওয়া এটা হল আসল ধনী হওয়া, ঈমানের দ্বারা ধনী হওয়া, অন্তরের নূরের দ্বারা ধনী হওয়া, আল্লাহর মহব্বতের দ্বারা ধনী হওয়া। ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই দিল্লির জামে মসজিদে মোগল বাদশাহদের সামনে বলতেন যে বয়ানের মধ্যে যে দিলে দারাম জওয়াহির পারা ইসকাস্তে তাহবিল আস কেদার জের গর্দু মীর সামানিক কি বদার, এই মোগল বাদশাহরা শোনো, আমি ওরি উল্লার সিনার ভিতরে আল্লাহ পাক নিজের মহব্বতের এমন দামি দামি মণিমুক্তা হীরা কাঞ্চন দিয়া আমার হৃদয়টাকে ভরপুর করে রাখছেন, সাজায় রাখছেন। বলো আসমানের নিচে জমিনের উপরে আমার মতো এত বড় ধনী কে আছে? তো রাজা বাদশাহরা মাথা নিচু করে থাকতেন, ইনি যে দৌলতের কথা বলেন, যে ধনের কথা বলেন, এই ধনে তিনি ধনী, তার সামনে আমরা সব মিসকিন এবং কাঙ্গালের দল। আমার ভাইয়েরা এজন্য আলী কাররামুল্লাহ তাআলা ওয়াজহু বলতেন যে রাজিনা কিসমত আল জব্বার ফিনা লানাল ইলমু ওয়ালিল আদাই মালু, যে মহান রব্বুল আলামিন ভাগ করছেন এমন আশ্চর্য, এমন সুন্দর, এমন চমৎকার, আমার হৃদয় মন ভরে গেছে, আমি খুশিতে বাগ বাগ হয়ে গেছি যে আমাদেরকে আল্লাহ পাক আসমানি ইলমের দৌলত দান করছেন, আর আল্লাহর দুশমনদেরকে দুনিয়া দান করছেন, তোমরা দুনিয়া ভোগ করো। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়া কাফেরের জন্য উল্লাসের উল্লাসখানা, আনন্দ ফুর্তির ঠিকানা, আর মুমিনের জন্য দুনিয়া একটা জেলখানার মতো। জেলখানাতে মানুষ যেরকম থাকে কিন্তু মনে করে যে এখানে আমি থাকতে চাই না, আপাতত আছি, যে কদিন থাকতে হয়, কিন্তু আমি মুক্তি চাই, এখান থেকে যাব তো ফের আমার আনন্দের জীবন হবে। মোমেন দুনিয়াতে থাকে, পরকাল জীবনকে সুন্দরভাবে করার চেষ্টা করতে থাকে, মশগুল থাকে, ফিকির করে, আমল করে, কিন্তু মোমেনের ফিকির থাকে যে আমার সুখের ঠিকানা জান্নাত, আমার শান্তি এবং আরামের ঠিকানা জান্নাত, আমার খুশির দিন হবে আমার মাওলার দিদারের দিন, যেদিন রব্বুল আলামিনের দিদার নসিব হবে সেই দিন হবে আমার আসল খুশির দিন। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহির ভাষায় খুররম আর রোজ কাজী মঞ্জিলে বি রা বে রওয়াম রাহাতে যা তলবাম পায়ে জানা বে রওয়াম। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি ইরানের এক বড় মাপের বুজুর্গ ছিলেন, তিনি বলেন যে সেদিন আমার আনন্দের দিন হবে যেদিন মাওলা বলবেন যে সিরাজি ছাড় দুনিয়া, দুনিয়া ছাড় আয় আমার কাছে আয়। চট্টগ্রামে সন্দীপের এক বুজুর্গ ছিলেন হজরত মাওলানা এহসানুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, শেখুল ইসলাম হজরত মাদানী নবরুল্লাহ তাআলা মারকাজাহ, তিনি খলিফাও ছিলেন, তার সরাসরি শিষ্যও ছিলেন। তিনি এক আশ্চর্য বুজুর্গ ছিলেন, এমন কামেল মুত্তাবে সুন্নত শরীয়ত, বহুত হি আল্লাহওয়ালা। হুজুর আমাকে বহুত মহব্বত করতেন, বহুত স্নেহ করতেন, তো কখনো হুজুরের সঙ্গে ওখানে দেখা করলে তো কত সুন্দর সুন্দর কথা শুনাইতে থাকতেন, অনেক কিছু শুনাইছেন। তো একদিন কথা বলতে বলতে ফের বহুতই জজবার সাথে, বড় আবেগের সাথে বলতেছিলেন যে এখন আর কোন আরজু নেই, এখন আর কোন আরজু নাই, একটাই শুধু আরজু, আরজু ইয়ে হ্যায় কে নিকলে দম তুমারে সামনে, তুম হামারে সামনে হো, হাম তুমারে সামনে। তিনি বলেন যে আর কোন আরজু নাই, একটাই আরজু, মাওলা তোমার সামনে তোমার জন্য জীবনটা আমি উৎসর্গ করে দিতে পারি। নিকল যায় দম তেরে পদ্মুকে নিচে, এই দিল কি হসরত, এই আরজু হ্যায়। আমার ভাইরা ভাগ্যবান তারা, বুদ্ধিমান মানুষ তারা, সত্যিকার কামিয়াব তারা, ধনী তারা, যারা ইমানওয়ালা, ইমানের নূরওয়ালা, এলমের নূরওয়ালা, আমলের নূরওয়ালা, আল্লাহর সঙ্গে গভীর নিবিড় মহব্বতের বন্ধনওয়ালা, আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে কবুল করেন। তো এই এলম বড় সম্পদ, ওলামায়ে দ্বীন যারা তাদের বড় মর্যাদা, নবীদের পরে পৃথিবীতে সবচেয়ে বড় আলেম ওলামাগণ সবচেয়ে বড়। এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াসফাউ ইয়াউমুল কিয়ামাতি আল আমবিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ-শুহাদা। কিয়ামতের দিন সকলের আগে সর্বপ্রথম আল্লাহ পাকের নিকট গুনাগার বান্দাদের জন্য শাফাত করবেন, সুপারিশ করবেন নবী রসুলগণ, তারপরে সুপারিশ করবেন আলেম ওলামাগণ, তারপরে সুপারিশ করবেন শহীদগণ। এই হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কেরাম বলেন এতে প্রমাণিত হয় যে নবীদের পরেরই, নবীদের পরের স্তরই হচ্ছে আলেম ওলামাদের স্তর, আলেমদের মর্যাদা, এবং আলেমের মর্তবা শহীদের চেয়েও বেশি, কারণ শহীদকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তৃতীয় নম্বরে উল্লেখ করছেন, আর নবীদের পরপরই আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তার পবিত্র জবানে আলেমদের কথা উল্লেখ করছেন। ওই সকল মানুষরা হেদায়তের পথে কায়েম থাকে, গুমরাহি থেকে রক্ষা পায়, যারা দুনিয়ার যে কোনো প্রান্তে ইসলামী জিন্দগি, দিনী জিন্দগি যাপনের জন্য আলেমদেরকে মুক্তাদা এবং অনুসরণীয় হিসাবে মনে করে। উম্মতের ওই অংশ যারা আমলের জজবা রাখে, দিনের জজবা রাখে, কিন্তু আলেমদের অনুসরণ পরিহার করার সিদ্ধান্ত নিয়ে বসে, অথবা আলেমদের থেকে দূরে থাকার অভ্যস্ত হয়ে যায়, এই সকল লোকেরা ধীরে ধীরে হাজারো আমলের কুফরের মধ্যে গুমরাহি এবং নানান রকমের বেদাত এবং বদামলির অন্ধকার ভিতরে ডুবে যায়, আমল করে কিন্তু আমল সুন্নত মোতাবেক থাকে না, শুধু বাহ্যিকভাবে একটা আমল করা হয়। কিন্তু আমল কবুলযোগ্য হয় যখন আমল এখলাসের সাথে হয় এবং আমল যখন সুন্নত মোতাবেক হয়, সেরেব তখনই আমল কবুলযোগ্য হয়। তো এই হাদিস শরীফ আজকে বুখারী শরীফে এখানে খতমে বুখারীর জলসা হাদিস শরীফ যে পড়া হয়, তো ইমাম শাহরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে বলতেন কে লিখছেন ফুয়ুজুল হারামাইন নামক তার এক কিতাব আছে, এর মধ্যে হজরত ইমাম শাহরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি অনেক মূল্যবান কথা লিখছেন। তিনি দীর্ঘদিন হারামাইন শরীফে ছিলেন, রওজা আকদাসের কাছে কিছুদিন অবস্থান করছিলেন, ওই সময় তার যে খাস খাস বিস্ময়কর হালাত হয়েছিল ওগুলো তিনি ফুজুল হারামাইন কিতাবে উল্লেখ করছেন। তার মধ্যে একটা বিষয় ছিল, তিনি লিখছেন যে যারা এরকম হাদিসের কিতাব সামনে নিয়ে বসেন, ছাত্র হোক কিংবা উস্তাদ, যে উস্তাদ পড়ান আর যে ছাত্ররা হাদিস শরীফের কিতাব পড়েন, শাহুল্লাহ দেহলভী বলেন আমি আমার এই চর্ম চক্ষে দেখতে থাকি যে তাদের সিনার সঙ্গে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সিনা মুবারক থেকে একটা নূরের তার এসে লাগে আছে, এবং রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের সিনা মুবারকের নূর ওই তার মাধ্যমে এদের অন্তরে এদের রূহ পর্যন্ত পৌঁছতেছে। এজন্যই আমাদের বুজুর্গান দিন বলেন যে যখন হাদিস শরীফের সবকে বসো তখন এই কথা মনে করাতে যেন আমরা রসুল্লাহ সাল্লাহ ইসলামের সামনে বসে আছি, আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আমাদেরকে হাদিস শুনাইতেছেন। এত বেশি আদবের সঙ্গে হাদিসের কিতাব পড়া চাই, হাদিসের মজলিসে বসা চাই। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী বলতেন যে যার ঘরে কোন হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের হাদিসের কিতাব আছে সেটা পড়া হয় সেখানে, ফাকান্নামা ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম, যেন সেই ঘরে আল্লাহর নবী নিজে কথা বলতেছেন। আমার ভাইরা এজন্য যে যারা ইলমে দ্বীন শিখেন, বিশেষভাবে ইলমে হাদিস শিখেন, তো তাদের মর্তবা এত বড় যে আমরা সেটা নিজেরা বুঝতে পারি না। ইলমে হাদিসের সেই মর্তবার সম্পর্কে সহি বুঝ খুব আমাদের মধ্যে কম পয়দা হয়, আল্লাহ তাআলা সেই বুঝ আমাদেরকে দান করেন। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে লাউ আন্না আহলাল ইলমি ওয়াযাউল ইলমা ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানিহিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যারা ইলমে দ্বীন শিক্ষা দেন সে ওলামায়ে দ্বীন, ইলম এই ইলম কাকে শিক্ষা দিতে হবে, সে যোগ্য পাত্র নির্বাচন করে যে হ্যাঁ নূরওয়ালা, আল্লাহর মহব্বতওয়ালা, দ্বীনের ফিকিরওয়ালা, দুনিয়া থেকে আলোক এই বান্দা, এই রকম কোন বান্দাদেরকে যখন আসাদুল্লাহ ইকরাম এই দ্বীনের এলেম শিক্ষা দান করেন, তো দেখা যাবে যে এইরকম ওলামায় দ্বীন পয়দা হবে যারা দুনিয়ার রাজা বাদশাহদের চেয়ে অনেক ঊর্ধ্বের মর্যাদাওয়ালা হবে। আল্লাহ পাক আমাদেরকে সেরকম আলেমে দ্বীন হিসাবে নিজ দয়াতে কবুল করেন এবং আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। আমার ভাই এলম যেটা কোরআন হাদিসের এলম, এটা দুনিয়ার অন্যান্য লাইনের জ্ঞান বিজ্ঞানের মতো না, শিক্ষা দীক্ষার মতো না, জাগতিক শিক্ষা দীক্ষার দ্বারা জাগতিক প্রয়োজন সমূহ পূরণ হয়, আর এলমে দ্বীনের নূর দ্বারা এই আল্লাহ পাকের সঙ্গে গভীর সম্পর্ক পয়দা হয় এবং দুনিয়া না জান্নাত পর্যন্ত সেটা আলোকিত করে দেয়, জান্নাত পর্যন্ত আলোকিত করে দেয়। এলমের নূর এত বেশি, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন ফাদ জাআকুম মিনাল্লাহি নূর ও কিতাব মুবিন, ওহির মাধ্যমে যে এলম তোমাদের নিকট আসতেছে এই পৌঁছল এইটা পুরাটা নূর আর নূর, নূর আর নূর। কোন তালবেলেম কোন আলেম যদি সব গুনাহ থেকে মুক্ত থাইকা ইলমে দ্বীনের পড়াশোনা করে, কিতাবাদি পড়ে, সে দেখতে পাবে নূরের অকুল সমুদ্রের ভিতরে সে ডুবে আছে, এরকম ইলম। তো এই ইলম পড়তে পারা এটা তো অনেক বড় সৌভাগ্যের বিষয়, কিন্তু আমার ভাইরা খালি জাহেরি ইলমের উপরই নজর না রাখা, বরং সে এলমকে নিজের জীবনে আনার ফিকির করা চাই, চেষ্টা করা চাই। শাইকুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইয়ের নিকট যে সকল তালবিল পড়তেন, হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি তাদেরকে নিয়ে গর্ব করতেন। সেই প্রসঙ্গে একদিন তিনি বলতেছিলেন যে হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি খলিফা মুহিউদ্দিনের মাওলানা শাহ আবরারুল সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি সাহারানপুর মাদ্রাসায় পড়াশোনা করছেন। শাইকুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি একজন ছাত্র। তো হযরত শাইকুল হাদিস রহমতুল্লাহ একদিন বলতেছিলেন যে আমাদের মাওলানা আবরারুল হক সাহেব তো ছাত্র জমানা থেকেই সাহেবী নিসবত ওলি আল্লাহ, এত বড় উস্তাদ যিনি একজন বড় মুহাদ্দিস ছিলেন এবং নিজের জমানার গাউস ছিলেন, এত বড় আরেফে কামেল এবং যিনি বাকিয়াত সলফ ছিলেন, তিনি তার ছাত্র সম্পর্কে এইরকম মন্তব্য করছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দেন আমরা আমাদের উস্তাদদের নিকট যে দিন এলমে দিন শিখলাম, এলমে হাদিস পড়ার আমাদের তৌফিক হলো, আমরাও যেন আউলিয়া একরামের কাতারে স্থান লাভ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। এবং খুদ কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যে যারা আলেমি দিন সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে তো তারা। হযরত মাওলানা রফি উসমানী সাহেব সমগ্র পাকিস্তানের যিনি বর্তমান মুফতি আজম এবং মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলীহের সাহেবজাদা ডাক্তার আবদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলীর খলিফা, তিনি একদিন বলতেছিলেন যে এলম তো এক এলমে জাহিরি কিন্তু রুহ নাই এবং প্রাণ নাই, জান নাই। এরকম এলমি প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন জায়গাতে আছে, কোন কোন বড় প্রতিষ্ঠানের নামও তিনি নিছেন, এই মুহূর্তে আমার ইচ্ছা নেই যে আমি এরকম কোন নাম বলি। বললেন যে বিশ্বের বিভিন্ন জায়গায় এরকম আছে যেখানে এলমে দিন শিক্ষা দেওয়া হয়, জান নাই। তিনি বলেন যে এলমের জান হল, এলমের প্রাণ হল খাসিয়াত ইলাহিয়া, এলম কি জান খাসিয়াত ইলাহিয়া হয়, এলমের প্রাণ হল যে আল্লাহ পাকের ভয়, যেখানেই থাকি যে হালতেই থাকি আল্লাহর ভয়ে কাঁপতে থাকি, আল্লাহ তাআলাকে ইয়াদ রাখি, আল্লাহকে না বলি। হ্যাঁ, তো তিনি বলেন যে এইরকম এলম তো দারুল দেওবন্দে পাওয়া যায়, এইরকম এলম তো দারুল দেওবন্দের ওলামায়ে দ্বীন সারা বিশ্বে পৌঁছাইতেছেন, বিতরণ করতেছেন। ওয়াকি মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে দারুল দেওবন্দের আকাবের দ্বীনকে দেখলে মনে হয় যেন সাহাবিদেরই একটা জমাত যেন পিছনে রয়ে গেছে, এতটা এই এত বড় এলমওয়ালা আমলওয়ালা নূরওয়ালা আল্লাহর সঙ্গে এত নিবিড় তাল্লুকওয়ালা এত এখলাসওয়ালা এত বেশি ইত্তেবায়ে সুন্নতের উপর অটল জিন্দগিওয়ালা আমাদের আকাবের দ্বীন। হ্যাঁ, সাহাবি গো নিহি লেকিন নমুনা হ্যাঁ সাহাবি কা, সাহাবি তো না কিন্তু সাহাবিদের জিন্দা নমুনা, এরকম আমাদের আকাবের দিন। এজন্য আমার ভাই যেখানে থাকি যে আল্লাহকে ভয় করি, গুনাহ থেকে বাঁচতে থাকি। দুনিয়াতে এখন নানান রকমের কথা বলার মতো আলেমের দিন এরকমও পয়দা হবে যে আকাবের দিনের বিপরীত অবস্থান থেকে অনেকে কথা বলতে শুরু করতেছে। আমার ভাইরা এজন্য রসুল্লাহ সাল্লাহ ইসলাম পরিষ্কার ভাষায় বলে গেছেন, সাহাবায়ে কেরামের সামনে তিনি বলছেন, হেদায়েত দিচ্ছেন, আল বারাকাতু মা আকাবিরকুম, আল খাইরু মা আকাবিরকুম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস সমূহের বর্ণনাকারী। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খায়ের যেটা, কামিল দ্বীন যেটা, হেদায়েতের রাস্তা যেটা, আল দুজাহানকে বরকত রহমত দ্বারা ধন্য করার পথ যেটা, সেটা হচ্ছে যে আকাবের উম্মত যে পথে সেই পথে তোমার চলা। আরেক হাদিসে আরো স্পষ্ট করে বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরহিম, যে কিয়ামত পর্যন্ত মানব জাতি খায়রের উপর, কল্যাণের উপর, দ্বীনের উপরে, হকের উপর প্রতিষ্ঠিত থাকবে যতক্ষণ পর্যন্ত তারা আকাবের উম্মতের থেকে এলম নিতে থাকবে, আকাবের উম্মতের এলমকে তারা অনুসরণ করবে। শুনতেছেন প্রিয় ভাইরা? এজন্য আমার ভাইরা, আমাদের আসলাফ ও আকাবের যে পথে গেছেন সেই রাস্তার উপরে চলার জন্য আমাদের ফিকির রাখতে হবে। এই ব্যাপারে কারোর সঙ্গে কোন ছাড় নেই, কোন কম্প্রোমাইজ নেই। মুস্তানাদ রাস্তে ওহি মানে গায়ে, জিনসে হোকে তেরে দিওয়ানে গায়ে, লোট আয়ে জিতনে ফরজানে গায়ে, তাব মঞ্জিল সিরিফ দিওয়ানে গায়ে। বহরহাল এক হাদিস শরীফে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক বর্ণনা, যে একবার তিনি বলতেছিলেন যে আল্লাহ মারহাম খোলাফাই, হে আল্লাহ আমার যারা খলিফা, আমার যারা প্রতিনিধি, আপনি তাদের উপর খাস রহমত নাজির করেন। এক রহমত তো সকলের জন্য, সারা দুনিয়ার জন্য, তো নিজের খলিফাদের জন্য কারিনায় মাকামে এটা দালালত করে, এটা বহুত খাস রহমতের দোয়া করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ আমার খলিফাদের উপরে, আমার প্রতিনিধিদের উপরে আপনি খাস রহমত নাজিল করেন। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো আপনার খলিফা কারা, আপনার প্রতিনিধি কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযীনা ইয়ারবুনা আহাদীসি ওয়া ইউআল্লিমুনাহা আন-নাস, যারা আমার হাদিস সমূহ বর্ণনা করবে এবং লোকদেরকে আমার হাদিসের আলোকে তালিম করবে, ইসলাম সম্পর্কে শিক্ষা দান করবে, তারা আমার খলিফা, তারা আমার প্রতিনিধি। এই হাদিসে পাক থেকে প্রমাণিত হয় যে মুহাদ্দিসিনের কত বড় মর্যাদা। হাদিস শরীফ যারা পড়ান, হাদিস শরীফ যারা শিক্ষা দেন, হাদিসের কথা মানুষের কাছে পৌঁছান, তাদের মর্তবা কত বড়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খলিফার নামে তাদেরকে অভিহিত করছেন, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এর থেকে বড় সরব বড় মর্যাদা কি হইতে পারে? আমার ভাইরা, এই বুখারি শরীফ হাদিসের যে কিতাবগুলো আছে মাদ্রাসায় পড়ানো হয়, বুখারি শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, তাহাবি শরীফ, তিরমিজি শরীফ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, তো এই সবগুলো হাদিসের কিতাব মাদ্রাসাতে পড়ানো হয়। একটা কিতাবের উপলক্ষ করে সবগুলো কিতাবেরই একটা ফিনিশিং দিবস, এটা যে আমাদের মাদ্রাসায় এই হাদিসের দর্শের দর্স খতম হল এই বৎসরের জন্য। এই বুখারি শরীফ এর প্রথম যে হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, বিস্ময় করো ইমাম বুখারি রহমতুল্লাহ ইন্তেখাব, যে মানুষ সারা দুনিয়ার এলেম অর্জন করল এবং সারা দুনিয়ার আমল অর্জন করল, জিহাদ করল, ওয়াজ করল, বয়ান করল, দান সৎকা করল, সারা বিশ্বের মানুষকে একদম দান সৎকা করতে করতে সালাব করে দিল দুনিয়াব্যাপী, কিন্তু তার নিয়ত ছিল যে আমি যুদ্ধ করি যাতে লোকেরা আমাকে যোদ্ধা বলে, দান করি মানুষ যাতে আমাকে বিরাট বড় দানবীর বলে, মানে আল্লাহকে রাজি করার নিয়ত তার ছিল না। তাইলে এই লোকের ঠিকানা একদম সোজা জাহান্নাম। হাদিসুর রিয়ার মধ্যে এটার বিস্তারিত বয়ান আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই মানুষ কিয়ামতের ময়দানে কিছু লোক এরকম আসবে, শহীদ, আলেম, অনেক বড় দানবীর, যে এইরকম একটা শ্রেণী আছে যে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক ডাকবেন এবং বলবেন যে তোমাকে যে এত এলেম দিলাম কি করছিলা, ইয়া আল্লাহ আমি তো এলেম খুব প্রচার করছি, আল্লাহ পাক বলবেন যে সব তোমার নিজের নামের জন্য, আমার জন্য না, যাও জাহান্নামে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শহীদ হয়ে গেছে যুদ্ধ করতে করতে আল্লাহর দ্বীনের নামে, আল্লাহ পাক ডাকবেন তো তোমাকে, তুমি কি করছো আমার জন্য, আমি তো জীবন দিয়ে শহীদ হয়ে আসছি, না সব করছো তোমার নিজের নামের জন্য, নিজের সুখ্যাতির জন্য, আমার সন্তুষ্টি তোমার আদু উদ্দেশ্য ছিল না, যেটা তুমি চাইছো দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে চাওয়ার, আমার কাছে পাওয়ার তোমার কোনো কিছুই নেই, যাও একে জাহান্নামে নিয়ে যাও, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুনতেছেন প্রিয় ভাইয়েরা, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এরকম দানবীর, এরকম শহীদ, আলেমি দ্বীন, এরকম দুই তিনজনের কথা তো হাদিস শরীফে উল্লেখ আছে, এটা মেসাল হিসাবে, এটার ভিতরে তাহদিদ তো না। এইরকম বহু আমলওয়ালা, বড় বড় আমলের অধিকারী দুনিয়ার মানুষের নজরে, কিন্তু যাবে সে জাহান্নামে নিজের রিয়ার কারণে, যে আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত ছিল না, দুনিয়া তার উদ্দেশ্য ছিল, দুনিয়া তার মতলব ছিল। ওমান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা বা ইয়ানকিউহা ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাই, আল্লাহর জন্য যে নিয়ত করে আমল করবে নিঃসন্দেহে আল্লাহকে পাওয়া যাবে, আর যে দুনিয়ার উদ্দেশ্যে করবে সে বরবাদ হবে, হালাক হবে। এক হাদিস শরীফ, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من صلى وهو يرائي فقد أشرك، من صام وهو يرائي فقد أشرك، من تصدق وهو يرائي فقد أشرك، أو كما قال صلى الله عليه وسلم যে নামাজ পড়লো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নাই, লোক দেখানোর জন্য, এবং রোজা করলো আল্লাহর সন্তুষ্টির নিয়তে না, লোক দেখানোর জন্য, দান সদকা করলো আল্লাহর সন্তুষ্টির নিয়তে না, লোক দেখানোর জন্য, ওমান হাজ্জা ওয়া হুয়া রাঈ ফাকাদ আশরাকা, হজ করলো লোক দেখানোর জন্য, হাদিস সাহেব নামে পরিচিত হওয়ার জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এরা সকলেই আল্লাহর সঙ্গে শিরক করছে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কত কঠিন ভাষা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রিয় বন্ধুরা, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমরা তো অনেক কিছু বলি আর বুঝার চেষ্টা করি, কাজ খালি দুইটাই যথেষ্ট, একটা হল এখলাস আর একটা হল হিম্মতের সাথে আমল, যে আমি আমল করতেছি সিরেফ আল্লাহর জন্য, বস আর কারো জন্যই না। তো ইমাম রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই নবরুল্লাহ তাআলা মারকাদাও বলতেন, আমল কবুল হয় না এখলাস ব্যতীত, আর এখলাস অর্জন হয় আল্লাহওয়ালাদের সুবতের বরকতে। তো আমার ভাইরা, এখলাস বড় জিনিস, হ্যাঁ, এখলাস হল মূল জিনিস। হযরত হাকিমুল উম্মত থানভী নবরুল্লাহ তাআলা মারকাদাও বলতেন যে এখলাস কে সাথ থোড়া সা আমল ভি কবুল হো জাতা হ্যায়, এখলাসের সঙ্গে আমল করলে সেটা আল্লাহ পাক অনেক বড় দামে খরিদ করেন, বান্দা এটা আমার জন্য করছে, ছোট্ট জিনিসও অনেক বড় হয়ে যায়। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই পয়লা সবক দিচ্ছেন যে আমার দিল যেন এখলাস ওয়ালা হয়, আমি উজু করব আল্লাহর জন্য, নামাজ পড়ব আল্লাহর জন্য, জিকির করব আল্লাহর জন্য, তেলাওয়াত করব আল্লাহর জন্য, ওয়াজ করব আল্লাহর জন্য, কিতাব পড়াব আল্লাহর জন্য, হজ করব আল্লাহর জন্য। মুমিনের জিন্দগির প্রতিটি লামহার প্রতিটি আমলের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য সিরেফ আল্লাহ। হাম জাহাঁ চাহতে হ্যায় তেরা ফসানা ছেড় দেতে হ্যায়, কোই মাহফিল হো তেরা রঙে মাহফিল দেখ লেতে হ্যায়, নহীঁ হো কিসি কা তো ক্যুঁ হো কিসি কা, উনহীঁ কা উনহীঁ কা হুয়া যা রহা হো, মুআখির চে বর পায়ে রেজি জরশ, যে ফৌলাদ হিন্দি নহীঁ বর সরশ, উমীদ ও হেরা সস না বাশত যে কস, হামি নস্ত বুনিয়াদ তাওহীদ ও বস। যে ঈমান ওয়ালার শান তো ই হয় যে কে তলোয়ার দেখায় আর কে লোভ দেখায়, কোন কিছুরই উপরে তার কোশ্চিন কালো নজর থাকে না, তার নজর সিরেফ আল্লাহ পাকের জাতের উপরে। পয়লা সবক তো ইমাম বুখারী এই দিছেন, এরপরে পুরা কিতাবের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে আমলি জিন্দগি গড়ার তরিকা বাতলাইছেন, পূর্ণটা তিনি একের পর এক একদম সর্বোচ্চ বিশুদ্ধ সনদের মাধ্যমে আহাদিস সমূহ সমূহের আলোকে সেটা পেশ করতে থাকছেন। সর্বশেষ যে হাদিস শরীফ আনছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, সে হাদিস শরীফে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কালিমাতান হাবিবাতান ইলার রহমান, খফিফাতান আলাল লিসান, সাকিলাতান ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে দুইটা কালেমা আল্লাহ পাকের নিকট অনেক প্রিয় জিনিস, আল্লাহ পাকের নিকট অনেক প্রিয় দুটা, হাবিবাতান ইলার রহমান। যে এই কালেমা দুটাতে পড়বে আল্লাহ পাকের একদমই প্রিয় পাত্র হয়ে যাবে। খফিফাতান আলাল লিসান, খফিফাতানের দ্বারা মুরাদ হল দুটা সহল আসান, যে দুটা কালেমা একদমই সহজ, পড়তে কোনো পেরেশানি উঠানো লাগে না, একদম সহজ একদম সহজ। কিন্তু সাকিলাতান ফিল মিজান, মিজান পাল্লা এটা অনেক ভারী হবে, অনেক বেশি ওজনওয়ালা হবে। সে কালিমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পড়ি কয়েকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পুরা কিতাবে এত কিছু বর্ণনা দিলেন, কিন্তু সর্বশেষ যে হাদিস শরীফ আনছেন আল্লাহ পাকের জিকির ওয়ালা, যে জিকির ওয়ালা জিন্দগি বানায়, জিকির বড় আজিমুশান আমল। আল্লামা ইবনুল কাইম রহমতুল্লাহ আলাইহি বলেন যে যেখানে জিকিরের মজলিস হয়, জিকিরের মজলিস মানে হল জিকিরের মাহফিল মানে নূরের মাহফিল, জিকিরের মাহফিল মানে ফেরেশতাদের মাহফিল, জিকিরের মাহফিল মানে সাকিনার মাহফিল, আল্লাহ পাকের স্পেশাল এবং খাস রহমতের মাহফিল। জিকিরের মাহফিল মানে হল বান্দা জমিনে জিকিরে মশগুল আর আরশে আজমে আল্লাহ বান্দার জিকিরে মশগুল, বান্দার স্মরণে মশগুল। বড় আজিমুশান আমল। আমার ভাইরা এজন্য জিন্দিগিকে জিকির ওয়ালা বানানোরও ফিকির রাখে। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় মানুষ, তিনি শেষ জীবনে বলতেন যে আমি বুড়া মানুষ, চলতে ফিরতে পারি না, তারপরও সারা দুনিয়াব্যাপী আমি সফর করতেছি একটা মাত্র উদ্দেশ্যে, যাতে জিকির ওয়ালা কিছু বান্দা তৈরি হয়ে যায়। আহা, এই মানুষটা সারা জীবন এত বড় এলেমের অধিকারী, আমলের অধিকারী, এত বড় আকাবের উম্মত থেকে তিনি দিন এবং এলেমে দিন শিখলেন, তার সেই তার বুঝ সমাজের নির্যাস এতটুকু হল যে বান্দার জিন্দগি হওয়া চাই জিকির ওয়ালা জিন্দগি। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী নবর তালা মরকদহ বলেন, যেই বান্দার জিন্দগি হয় জিকিরওয়ালা, হয় জবান জিকির আর না হয় তার অন্তর জিকির আল্লাহর স্মরণ। আল্লাহকে যে সর্বদা স্মরণ রাখে সে আল্লাহর সন্তুষ্টির বাইরে কদম রাখবে কেমনে, আল্লাহ পাকের খুশির বাইরে কদম রাখবে কিভাবে? এজন্য আল্লাহ পাকের জিকির বান্দাকে গুণামুক্ত এক জিন্দগি বানানোর জন্য শক্তিশালী সহায়ক। তো যাই হোক, হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই সর্বশেষ যে শিরোনাম দিছেন, যার অর্থ হচ্ছে যে মানুষের যা কিছু আমল কথা সবটারই কিয়ামতের ময়দানে ওজন হবে। শুনতেছেন ভাইরা? এবং এই পক্ষে আয়াতও তিনি পেশ করেন, ওয়ানাযাউল মাওয়াজিনাল কিস্তা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা ওয়ালু বলছেন যে কেয়ামতের দিন আমি অবশ্যই যে মিজান পাল্লা কায়েম করব। এতে বোঝা যায় যে আমলের ওজন হবে। তো সব শুরু থেকে নিয়তের সবক, আমলের সবক, এখন পুরা জিন্দগি বান্দা আমল করতে থাকলো, আমল আমলের অধ্যায় খতম, এখন তো হিসাব কিতাবের সময়, এখন ওজনের মুহূর্ত। তো তিনি আমাদেরকে সবক দিচ্ছেন যে সারা জীবনে যা করলাম সেটার কিন্তু ওজন হবে, সেই কথা হামেশা আমাদের অন্তরে ইস্তেজার রাখা চাই, অন্তরে সেই কথা সর্বদা জাগরুক রাখা চাই। একদিন আল্লাহ পাকের সামনে হাজির হওয়া লাগবে এবং আমার জীবনের সবকিছুর ওজন হবে, আমলের ওজন হবে, সব কথার ওজন হবে, হিসাব কিতাব হবে। আম্মা মান খাফা মাকাম রব্বিহ ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমলের ওজন হবে, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস। মুতাজিলা এক ফেরকা ছিল, এক গোমরা ফেরকা, তাদের ধারণা ছিল এই যে, তাদের আকীদা ছিল এই যে কোরআন হাদিসে যেখানে যেখানে আমলের ওজনের কথা আল্লাহ কিংবা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছেন, তাহলে এটা উদ্দেশ্য ওজন করা না, মানে একটা ভাষা মাত্র, এটা ওজন করা হবে একটা ভাষা, একটা অভিব্যক্তি, কিন্তু এটার মূল টার্গেট হচ্ছে যে তোমাদের হিসাব হবে, তোমাদের বিনিময় দেওয়া হবে, যা কিছু করছো ওইটার বিনিময় হবে, ডাইরেক্ট ওজন হবে, এটা মুতাজিলারা স্বীকার করত না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তাদের আমাদের উলামায়ে হক এবং তমাম আহলে হকের এটা আকীদা যে নিঃসন্দেহে কাল কিয়ামতে যেরকম আমলের হিসাব হবে ওজনও হবে। হিসাব হওয়ার মানে হল যে পুরা আমল নামে যা কিছু আছে প্রত্যেক বান্দাকে আল্লাহ পাক ডাকবেন, তার আমল তাকে দেখতে দিবেন কি করছো তুমি সারা জীবনে। হ্যাঁ, ফামাইয়ামাল মিসকাল দাররাতিন খায়রান ইয়ারা, ফামাইয়ামাল মিসকাল দাররাতিন শাররান ইয়ারা। শুনতেছেন ভাইরা? আল্লাহ তাআলা আমাদেরকে এমন আমল করার তৌফিক দান করেন যে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক সে আমল দেখলে যেন খুশি হয়ে যান। তাওহীদ তো ইয়ে হ্যায় কি বস খুদা হাশর মে কহ দে ইয়ে বান্দা দু আলম সে খফা মেরে লিয়ে হ্যায়। কোন সাক্ষী সাবুদের দরকার না হয়, রব্বুল আলমিন নিজেই দিকে খুশি হয়ে বলে দেন যে এ তো আমার দেওয়ানাটা আমার কাছে আসছে, যাও জান্নাতে যাও। আল্লাহ পাক এসা কবুলিয়ত আমাদের সকলকে দান করেন। তো আমল যে আহলে হকের নজদিক আমলের ওজন হবে, এক বর্ণনায় যে আমলের ওজন করবেন হযরত জিবরিল আমিন, জিব্রাইল আলাইহিস সালাম আমলের ওজন করবেন এই ফেরেশতা, এবং যেই মিজান দিয়ে ওজন করা হবে সেটার ওই ধরার মতো একটা দাড়ি থাকে না, এটাও থাকবে, যাকে আরবিতে লিসান বলে, আর দুই পাল্লা যাকে কিফাতান বলে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মিজান পাল্লার এরকম কিফাতান, দুই পাল্লাও হবে, আর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওর একটা লিসান ওইরকম একটা দাড়ি হবে যেটার উপর ধরা হবে। এবং এক বর্ণনায় আছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাত আসমান জমিন যদি পাল্লার মধ্যে রেখে দেওয়া হয় তো পুরোটাই পাল্লার ভিতরে এসে যাবে, এত বিশাল বড় এই পাল্লা হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য সব আসান ফরমায়া দেন। এখন সেই মিজান পাল্লা এটা কি প্রত্যেকের জন্য আলাদা আলাদা হবে না টোটাল একটাই হবে? নাজাউল মাওয়াজিন, মাওয়াজিন মিজানের বহুবচন, যার অর্থ হয় আল্লাহ পাক বলেন যে আমি মিজান পাল্লা সমূহ কায়েম করব কিয়ামতের দিন। তো এটার আলোকে কেউ এটাকে মনে করছেন যে হয়তো প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন মিজান পাল্লা হবে, পাল্লা আলাদা আলাদা হবে এক একজনের জন্য, আর কেউ বলছেন না যে এক এক আমলের জন্য এক এক আলাদা পাল্লা হবে, নামাজের নামাজ মাপার আলাদা পাল্লা, রোজা মাপার আলাদা পাল্লা, না এক একটা মাপার ভিন্ন ভিন্ন পাল্লা। কিন্তু আহলে হকের এটা মুহাক্কিকিনের তাহকিক হল যে না, একটা মাত্র মিজান পাল্লা হবে, একটা মাত্র মিজান পাল্লা, কিন্তু একটা দিয়ে এত মানুষের আমল ওজন কিভাবে করা হবে, আল্লাহ পাক কাদের মুতলক তিনি কিভাবে করবেন সেটা এখান থেকে কিভাবে বোঝা যাবে? কাল কিয়ামতে গেলে সব আসান হয়ে যাবে, তাই না? সুবহানাল্লাহ তাআলা বিহামদি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে তো আল্লাহ পাক তার বিস্ময়কর কুদরত আর কুদরত দেখাইতে থাকবেন। তো মুতাযিলারা যে বলে যে আমলের ওজন হবে না, এটার কারণ হলো তারা মনে করে যে আমল হলো আরাজ, আমলের কোনো শরীর নাই, শরীরবিহীন জিনিসের তো ওজন করা যায় না, যেটার কোনো শরীর নাই তো এটা ওজন করে কেমনে? হাওয়ারে কিভাবে ওজন করবে, বাতাসকে কি ওজন করা যায়? তো আমল করে এটার তো কোনো শরীরই নেই, এটা ওজন করবে কিভাবে? তো আহলে হকের ওলামা যারা তারা বিভিন্নভাবে এটার ব্যাখ্যা দিচ্ছেন যে আমলের যে ওজন হবে, তো প্রত্যেকটা আমলকে একটা শরীর দেওয়া হবে, যদি ন্যাক আমল হয় এটা সুন্দর একটা শরীর হবে, আর বদ আমল হলে একটা খারাপ বৃষ্টি কুষ্টি একটা শরীর হবে। এই কেউ বলছেন যে আমলের এভাবে শরীর দিয়ে ওজন করা হবে, আর কেউ বলছেন যে না আমলকে লেখা হয় যে কাগজের মধ্যে, সহিফায় আমাল নামায় আমাল, আমল নামা যেটাকে বলে, অর্থাৎ যে কাগজের মধ্যে রেকর্ড করা হচ্ছে যে সাহায়ে আমাল, সে আমল নামারই ওজন করা হবে। অনেকে এই বিষয়ে বলছেন, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহিরও একই রায়। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের মুহাক্কিকিনের ধারণা হচ্ছে যে না, একদম ডাইরেক্ট আমলেরই ওজন হবে, যে আমল বন্দা করত এই আমলটারই ওজন হবে। এবং এর পক্ষে কোরআন হাদিসের অনেক দলিল আছে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এটা ওজনের কথা শুধু। কিন্তু হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলছেন, তিরমিজি ইবনে হিব্বান ইত্যাদি হাদিস শরীফের মধ্যে আছে, মা ইউযাউ ফিল মিজান ইয়াউমাল কিয়ামা আসকালু মিন খুলুকিন হাসান, যে সুন্দর চরিত্রের চেয়ে কোনো ভারী জিনিস মিজান পাল্লা রাখা হবে না। এতে বোঝা যায় যে কেয়ামতের দিন আমলের ওজন হবে, তো সুন্দর চরিত্র এটা তো দেখার জিনিস না, ধরার জিনিস না, এটা তো সুন্দর চরিত্র কোনো শরীর না, অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম বলছেন সেটার ওজন হবে, বোঝা গেল ডাইরেক্ট আমলেরই ওজন হবে। আর এক হাদিস শরীফে রসুল পাক সাল্লাহ আলাই ইসলাম আরো স্পষ্ট ভাষায় বলেন, যেটা জাবের রাজি আল্লাহ তালুর বর্ণনা, তুজাউল মাওয়াজিন ইয়াউমাল কিয়ামা ফাতুজানুল হাসানাত ওয়াসাইয়াত, এটা তো সুস্পষ্ট ভাষায় রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে মিজান পাল্লা কায়েম হবে এবং নেকি বদি দুইটারই ওজন করা হবে। ফামান রাজাহাত হাসানাতুহু আলা সাইয়্যাতি মিসকাল হাব্বাতিন দাখালাল জান্নাহ, যার নেক আমলগুলো ওজন করা হলে এই গুনার তুলনায় তার এক সরিষার দানা পরিমাণ তার নেকি বেশি হবে, নিঃসন্দেহে তার জন্য জান্নাতের ফয়সালা হবে। কি আশ্চর্য আল্লাহ পাকের রহমতের শান দেখেন, এই বান্দার দোষও আছে গুণও আছে, কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু হাজার দোষ থাকা সত্ত্বেও বিধান রাখছেন কিয়ামতের ময়দানের জন্য যে নেকি একটু বেশি হলে তোমাকে জান্নাত দিয়ে দেব। ওমান রাজাহাত সাইয়াতুহু আলা হাসানাতিহি মিসকাল হাব্বাতিন দাখালান নার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর কারো নেকি বদি দুইটা আছে ওজন করা হলো, কিন্তু তার বদি যদি এক বিন্দু পরিমাণ বেশি হয়ে যায় তাহলে তার জন্য জাহান্নামের ফয়সালা হবে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আমার ভাইরা, এজন্য কোন আমলকে ছোট মনে করতে নেই। একজনকে সালাম দিলাম, হইতে পারে কিয়ামতের ময়দানে আমার যত নেকি আছে সবটার পরও আমি এখন জাহান্নামে যাওয়া লাগবে, নেকির টান আছে, অভাব আছে, কিন্তু একজনকে সালাম করছিলাম, ওই সালামের নেকি টুকু যোগ হওয়ার সাথে সাথে দেখা যাবে যে এখন এই বান্দার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে, নেকির পাল্লা ভারী হয়ে গেছে। একজনের সঙ্গে সাক্ষাৎ হলে আপনি হাসি মুখে সাক্ষাৎ করছেন, এক মুসলমানের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ এটা একটা ভারী আমল, বস ওই ভারী এইটুকু হাসি মুখের সাক্ষাতের নেকিটুকু যোগ করার সাথে সাথে দেখা যাবে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। এই লোক সবগুলো নেক বদ ওজন করার পরে দেখা গেল যে এখন তো জাহান্নামে যাবে, কিন্তু এই লোক ওই নামাজের পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দশ বার পড়ছে, আলহামদুলিল্লাহ দশ বার, আল্লাহ আকবার দশ বার, আর না হলে ৩৩ ৩৪ বার পড়ছে। যদি না করুক, আরেক হাদিসের বর্ণনা অনুযায়ী কমপক্ষে দশ বার পড়ছে, ওইটুকু যোগ হল, দেখা গেল এখন নেকির পাল্লা ভারী হয়ে গেছে, যাও চলো তুমি জান্নাতে চলে যাও। শুনতেছেন প্রিয় ভাইরা, এখানে প্রসঙ্গ একটা বিষয় মনে পড়লো, সেটাও বলি, সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে মুহাক্কিকিন বলেন যে কোরআন সুন্নার আলোকে এটা স্পষ্ট যে কারো জীবনে যদি কুফর আর কুফর থাকে, কাফের তো ছিলই, কাফের মুশরিক, কিন্তু ভালো কাজ কিচ্ছুই করেনি কুফরি ছাড়া আর পাপ ছাড়া, এই লোক বিনা হিসাবে জাহান্নামে যাবে, তার কোনো আমলের ওজন হবে না, বিনা হিসাবে জাহান্নাম। আর কোন মোমেন যদি এরকম হয় যে তার ইমানের সঙ্গে সারা জীবন নেকি আর নেকি, নেকি আর নেকি, নেক কাজ আর নেক কাজ, নেক কাজ আর নেক কাজ, গুনার কাজ একটাও নাই, এই লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। কি কথা বোঝেন নাই? আর ওই সকল কাফের মুশরিক যাদের দুনিয়ার জীবনে কোনো ভালো কাজও ছিল, ভালো কাজ মানে অনেকের সাহায্য করে, রুগীর সেবা করে, বিধবারে কাপড় দেয়, বা কোনো জায়গায় মানুষ দুস্থ হলে বিপদগ্রস্ত হলে তার সাহায্য আগায় আসে, কাফের মুশরিকরাও অনেক সময় এরকম করে। তো এইরকম কাফের মুশরিকদের ভালো কাজ সময়ের প্রতিদান আল্লাহ পাক দুনিয়াতেই দিয়ে দেন। তবে আমাদের উলামায়ে দীন বলেন যে এই ধরনের ভালো কাজ এর বিনিময়ে আল্লাহ পাক ওই কাফের অনন্তকাল জাহান্নামে থাকা সত্ত্বেও তার শাস্তির মাত্রা কমায় দিবেন। তার প্রমাণ হল যে খাজা আবু তালেব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের যে চাচা, তিনি তো কাফের অবস্থাতেই দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন তশরিফ নিয়ে গেছেন, সেখানে আবু তালেবের সঙ্গে দেখা হলে দেখছেন যে জাহান্নামের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি তাকে দেওয়া হচ্ছে, যে পায়ের যে পায়ের গিরা পরিমাণ এতটুকু টাকনু গিরা পরিমাণ এটা আগুনের মধ্যে ডুবানো আছে, আর এই যন্ত্রণায় মাথার মগজগুলো টকবক টকবক করতেছে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। তো বাকি শরীরে শাস্তি নেই, শাস্তি শুধু এতটুকুতে। এতে বোঝা যায় যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খেদমত করছেন খাজা আবু তালেব, তার পাশে দাঁড়াইছেন, তার পৃষ্ঠপোষকতা করছেন এবং তার সুখে দুঃখে তাকে ঘনিষ্ঠভাবে সঙ্গদান করছেন, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু সেটারই প্রতিদানে জাহান্নামের শাস্তিকে তার জন্য এতটা লঘু করে দিছেন। এতে বোঝা যায় যে ওই সকল কাফের মুশরিক যারা কুফরি জীবন সত্ত্বেও কিছু ভালো কাজেরও অভ্যাস তাদের ছিল, তো আল্লাহ পাক ওই সকল ভালো কাজের বিনিময়ে তাদের শাস্তির মাত্রা কমায় দিবেন, যদিও তারা অনন্তকাল জাহান্নামেই থাকবে। আর মুসলমান যারা, তো তাদের তো এই অবস্থা, যদি শুধু নেক কাজ আর নেক কাজের জিন্দগি হয়, তো এক হাদিস শরীফে আছে আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিনা হিসাবে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। এক কাফেরা এরকম সত্তর হাজারের এক হাদিস আছে, আবার তার সঙ্গে সত্তর হাজার, আবার তার সঙ্গে সত্তর হাজার, বিশাল এক লম্বা বহর ওই হাদিসে পাকের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তুলে ধরছেন। এতে প্রমাণিত হয় যে বিনা হিসাবেও কিছু সংখ্যক মুসলমান জান্নাতে যাবে, আল্লাহ পাকের বান্দাদের বিরাট এক জামাত এভাবে বিনা হিসাবে জান্নাতে যাবে। কিন্তু যাদের নেক বধ দুইটা ছিল তাদের জন্য এই বিধান, তাদের জন্য বিধান হল যে ওজন করা হবে, ওজন করার পরে আর কাফের মুশরিকদেরও যাদের এই নেক বধ দুইটাই ছিল তাদেরও আমলের ওজন করা হবে, ভালো মন্দ দুইটাই ছিল। তো খারাপটা তো খারাপটাই, কুফর তো কুফরি, গুনা তো গুনাই, আর ভালো কাজগুলোর বিনিময়ে তাদের জন্য জাহান্নামের আযাবকে লঘু করে দিবেন মহান রব্বুল আলামিন। বারহাল আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। তো এই হাদিস শরীফ যেটা পড়লাম একটু আগে, জাবের রাদিয়াল্লাহু তাআলার বর্ণনায় এই হাদিসে পাক থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে আমলের ওজন হবে। আমাদের আকাবের দিন বলেন যে এগুলো তো বর্তমান যুগে বোঝা সহজ হয়ে গেছে, এখন তো বাতাসও মাপে, জ্বর থার্মোমিটার দিয়ে মাপে না, জ্বর থার্মোমিটার দিয়ে জ্বরেরও ওজন হয়, এবং যে সকল জিনিস আগে ওজন করা কোনো ক্রমে সম্ভব ছিল না সবকিছুর ওজন হয়। এখন তাপমাত্রা কত এটা বলে না, যে আজকে তাপমাত্রা এত, বাতাসের গতি এত, বাতাসের মাত্রা এত, বৃষ্টির মাত্রা এত, মানে যে সকল জিনিস আগে ওজন করার কোন সুরত ছিল না সে সবকিছুই বাতাসের গতি, বাতাসের পরিমাণ সেটারও ওজন করতে পারতেছে। তো দুনিয়ার মানুষ যারা জ্ঞানী বিজ্ঞানী তারা যদি এতটা পারে তো মহান রব্বুল আলামিন কাদেরে মুতলাক তো তিনি তো সবকিছুই করতে পারেন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়ালু আমাদেরকে এমন আমল করার তৌফিক দেন যাতে কালকে আমাদের আমলের ওজন হলে আউয়াল তো যে আল্লাহ পাক বিনা হিসাবে আমাদেরকে মাফ করে দেন এবং আমাদের জন্য জান্নাতের ফয়সালা করেন, আর যদি আমলের ওজন হয় তো আল্লাহ করে যে নেকির পাল্লায় যেন ইনশাআল্লাহ ভারী হয়ে যায়। তিরমিজি শরীফের এক হাদিস শরীফ আছে, হাদিসুল বেতাকা যার নাম, রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যে কেয়ামতের দিনে এক লোক আসবে যে গুনাগার মানুষ, আল্লাহ পাকের সামনে যখন হাজির হবে তো তার যে পাপের রিপোর্ট বই, রেকর্ড বই 99টা বাইর করা হবে, 99টা, এক একটা রেকর্ড বই, এক একটা আমল নামা এত বড় যে চোখের দৃষ্টি যত দূর যায়। এক বুজুর্গ বলেন যে আমরা যদি জমিন থেকে আসমানের দিকে তাকাই আসমান পর্যন্ত দেখা যায়, তাহলে ওর রেকর্ড বই এত বড় লম্বা হবে যত দূর তার চোখের দৃষ্টি যায়। তো কত বিশাল বড় এক একটা রেকর্ড বই, এরকম 99টা রেকর্ড বই হবে পুরাটা পাপে ভরা, এই দেখলে তো কাঁপতে থাকবে আর ভাববে যে আমার জাহান্নাম ছাড়া কোন রাস্তা নাই। তো তখন রব্বুল আলামিন বলবেন তাকে, তিরমিজি শরীফের হাদিস, আলাকা ইন্দানা হাসানাত, কিছু নেক কাজ করছিলা, সে বন্দা ভয়ে এত কাতর থাকবে, বেহুশ থাকবে, সে বলবে লা ইয়া রব, আল্লাহ আমার কোন নেক কিচ্ছু নেই, নেক কাজ একদম নাই। আল্লাহ পাক বলবেন যে আছে কিছু, আমার জানা আছে। একটা কাগজ নিয়ে আসা হবে, এই কাগজটার এইটা হলো খালি নেক, এই কাগজের মধ্যে যা আছে এটা নেকির পাল্লায় দেওয়ার জন্য যখন প্রস্তুতি নেওয়া হবে ওই বন্দা তখন বলবে যে আয় আল্লাহ মা হাজি সিজিল্লাত বিহাজিল বেতাকা, কোথায় এত বেসুমার আমার পাপের ফিরিস্তি, এতগুলো পাপের বিশাল ভয়ঙ্কর রেকর্ড বই, ছোট্ট একটা কাগজের টুকরো এই দিয়ে আমার কি হবে। তা আল্লাহ পাক বললেন যে আমার এখানে নিয়ম আছে যে আমলের ওজন হয়তো ওজন করা হবে, ওই ছোট্ট ওই কাগজের টুকরাটা যখন নাকি ওই নেকির পাল্লায় দেওয়া হবে সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এতগুলো গুনার পাল্লার উপরে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, সেটার মধ্যে কি আছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই কালিমা অত্যন্ত সহজ, ছোট্ট, কিন্তু মিজান পাল্লায়, সাকিলাতান ফিল মিজান, মিজান পাল্লা অনেক ভারী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী যুগে যখন প্রাপ্ত হয়ে বলতেছেন যে এই কালেমা অনেক ভারী, হাসরের ময়দানে মিজান পাল্লাতে হবে, তো এটার আমল করা কি আমাদের উচিত না? আল্লাহ পাক আমাদেরকে এই কালেমা বেশি বেশি পড়ার তৌফিক দান করেন। এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে তরজমাতুল বাব কায়েম করছেন তার জন্য ইস্তেশাদ, তরজমাতুল বাবের মোতাবকাত এখানে সাকিলাতানি ফিল মিজান, এর দ্বারাও মিজান পাল্লার কথাই সাবিত হয়। যাই হোক, আর বেশি সময় নিব না আমি। এখন তালবিলমদের তালবিল মানে কিছু কথাবার্তা থাকে সংক্ষিপ্ত ভাবে এরকম কিছু বিষয়। হ্যাঁ, নাজাউল মাওয়াজিন আল কিস্ত লিয়াউমিল কিয়ামা। আল কিস্ত এক হিসাবে আল মাওয়াজিন এটা মৌসুফ, আল কিস্ত এটা সিফত। আল কিস্ত বজাহের মাসদার, মাসদার তো সিফত হইতে পারে না, এই জন্য জাওয়াতুল কিস্ত নাজাউল মাওয়াজিন জাওয়াতুল কিস্ত, জাওয়াত মাজুব। বস এইভাবে তো সিফত ওয়াকিয়া সই হয়ে যায়। আর কেউ বলছেন যে আল কিস্ত এখানে মাওয়াজিন পর্যন্তই, মিজান পাল্লা কায়েম করব আমি, আল কিস্তা এটা মফুল লাহু। এই এক তরকিব। আর লিয়াউমুল কিয়ামা লামের ভিতরে লাম এটা লি তালিল হইতে পারে, আর লাম লি তাওকিদ হইতে পারে, লাম বমানা ফি হইতে পারে, ফি ইয়াউমুল কিয়ামা। وقال مجاهد القسطاس والعدل امام بخاري رحمه الله عليه ذهن গেছে ওইদিকে কুরআন শরীফে আছে আল্লাহ পাক বলেছেন ওয়াজিনু বিল কিসতাস আল মুস্তাকিম। ওজনের কথা বলতে গিয়ে ওই আয়াতে পাকের দিকে ذهن গেছে। তো এই প্রসঙ্গে আল কিসতাস শব্দের একটু তাহকিক বয়ান করলেন ইমাম মুজাহিদ রহমাল্লাহ এরকম বলছেন, কিন্তু ওই আয়াতে পাক এই অর্থ কিন্তু ফিট হয় না, কারণ ওখানে আয়াতে পাক আছে ওয়াজিনু বিল কিসতাস আল মুস্তাকিম। তো কিসতাস মানে যদি আদল হয় আর মুস্তাকিম মানেও আদল, তো তাহলে অর্থ তো পুরো হবে না। এজন্য এখানে ইমাম তবরী রহমতুল্লাহ বলছেন যে কিসতাসের অর্থ হল মিজান, ওই আয়াতে পাক কিসতাসের অর্থ কি মিজান, তাহলে বিল মিজান ইল আদলে। বস ফের তর্জমা সই হয়ে গেল বিল রুমি। ওয়াইকালু আল কিসত মাসদার আল মুকসিত, কিসত মুকসিতের মাসদার। মুকসিত তো বাব এফাল থেকে ইসমে ফাইল না, বরজনে মুকরেম। তো মুকসিতের মাসদার তো আসলে কিস্ত না, মুকসিতের মাসদার হল একসাদ। এখানে এই আল কিস্ত মাসদার মুকসিত বলা কিভাবে সই হয়, এজন্য আল্লামা ইসমাইলি বলছেন যে ইমাম বুখারীর কথাটা তো যেটা উল্লেখ করছেন এটা বজায়ের সই বোঝা যায় না, কিন্তু অন্যান্য ওলামায়ে কেরাম এটার জবাব দিচ্ছেন যে না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এখানে উদ্দেশ্য হচ্ছে আর যে মুকসিতের মাসদার একসাদ যে অর্থ দেয় কিস্ত সেই অর্থ দেয়, অর্থাৎ একসাদের অর্থ যেরকম ইনসাফ, আল কিস্তের অর্থ হচ্ছে ইনসাফ। এটাই ইমাম বুখারী রহমতুল্লাহ বুঝাই দিতে চাইছেন। তার উদ্দেশ্য হচ্ছে আল কিস্ত মাসদারু মাসদারিল মুকসিত, তো ফের কোনো এসকাল থাকে না। আর কিস্ত যখন বাবে জরাবা থেকে আসে কাসাতা ইয়াকসিতু কাস্তান, তখন এর অর্থ হয় জুলুম করা। এজন্য আম্মাল কাসিতুনা ওয়াম্মাল কাসিত ফাহুয়াল জায়র, কুরআন শরীফে আছে ওয়াম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নাম হাতাবা, যারা জালিম তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওখানে জালিমের উদ্দেশ্য হচ্ছে কাফের মুশরিক। আর যখন বাবে ইফালে যায় তো বাবে ইফালের খাসিয়ত হল সলবে মাখাজ, হামজা সলবের মানার জন্য আছে। তো কাস্তুন মানে যদি জুলুম হয় তো বাবে ইফালে গেলে হামজার কারণে যদি জুলমের সলব হয়ে যায় তো আদলের মানা হওয়া লাজেম। এই জন্য বাবে ইফালের অর্থ হয় যে ইনসাফ করা। ওয়াম ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, কোরআন শরীফ আয়াত আছে, হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুকসিতুন আলা মানাবিরা মিন নূর। বহরহাল, আর আহমদ ইবনে আশকাব, আশকাব এসকাব দু রকম পড়া যায় বিল কাসর ওয়াল ফাতহে। আশকাব এটা যদি উজমা ধরেন তো দুই সবাব, উজমা এবং আলম, এই কারণে এটা গায়রে মুনসারেফ। আর যারা বলছেন মুনসারেফ তাদের নজরে এটা আরবি শব্দ, এজন্য এক স্বভাবের কারণে এটা গায়রে মুনসারেফ হইতে পারে নাই। বহরহাল, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান, আল্লাহ পাকের আসমা হুসনার মধ্যে এখানে সিরফ আর রহমানকে উল্লেখ করছেন, কারণ এই হাদিসে পাকের ভিতরে আল্লাহ পাকের বে ইন্তেহা রহমতের জিকির। এজন্য সেই মুনাসাবতে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর রহমান লব যেখানে উল্লেখ করছেন। আর এখানে হাবিবাতান কালিমাতান, হাবিবাতান খফিফাতান সাকিলাতান ফিল মিজান, এই এবারতে মুসাজ্জা, অথচ বুখারী শরীফে হাদিস শরীফে রসুল্লাহ সাল্লাহ ইসলাম যে মুসাজ্জা এরকম মিলানো মিলানো কথা বলা এটাকে না পছন্দ করছেন, এটা মাকরুহ। তো এখানে আবার এই দেখা যায় যে সাজা ওয়ালা কালাম, আসলে সাজা অর্থাৎ মিলানো মিলানো কথা মুসাজ্জা মুকাফা এবারত, যদি সেটা তাসান্নুয়ের সাথে কৃত্রিম কৃত্রিম ভাবে হয়, গুনাগার মানুষ আল্লাহ রসুল থেকে দূরে যে সকল মানুষ, তো তাদের তো জুলমাতে অন্তর ভরপুর থাকে, অন্তর অন্ধকারে আচ্ছন্ন থাকে, ওরা কথা বানায় বানায় কৃত্রিম ভাবে বলে, তো সেটার ভিতরে কোনো খায়ের নেই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন তো তিনি তো তাসান্নুয়ের সাথে তাকাল্লুফের সাথে বলেন নাই, বে তাকাল্লুফ যেটা ওয়ারেদ হয়েছে সেটা তিনি বলতে থাকছেন। অনুরূপ মুত্তাকিন আরিফিন যখন কোন শের আসার বলেন বে তাকাল্লুফ কলবে সেটা ওয়ারেদ হয়, আল্লাহর তরফ থেকে তাদের অন্তরে সেটা আসে, এজন্য সেটার মধ্যে কোনো কাবাহাত নাই। যে আশওয়ারা ইত্তাবিহুমুল গাবুন আলাম তারা আন্নাম ফি কুল্লি মাদি ইয়াহিমুন ইল্লাল্লাযীনা আমানু, ওখানে তো আল্লাহ পাক সে ঈমান ওয়ালা ইল্লাল্লাযীনা আমানু ও যাকারুল্লাহ কাসীরা, যারা ইমানওয়ালা এবং আল্লাহ পাকের খুব জিকিরওয়ালা মানে আল্লাহওয়ালা তাদেরকে আল্লাহ পাক ইস্তেসনা করছেন, এজন্য এটার কোনো এসকাল নাই। তো এখানে দুই তরকিব কালিমাতান মৌসুফ হাবিবাতান খাফিবাতান সাকিলাতান, তিন সিফত মিলে এটা মৌসুফের তিন সিফত মিলে ওটা খবরে মুকাদ্দম, আর সুবহান আল্লাহ মুয়াক্কাদ সুবহান আল্লাহ বিহামদিহি জুমলা হইয়া মুয়াক্কাদ, আর সুবহান আল্লাহ আজিম তাকিদ মুয়াক্কাদ তাকিদ মিলে এটা মোতাবিল মুফরাদ মুবতাদায় মুয়াক্কার, এক তরকিব এটা। আরেক তরকিব এই যে সুবহান আল্লাহ অবিহামদি সুবহান আল্লাহ আজিম এটা খবর, আর কালিমাতান হাবিবাতান যেহেতু সিফাতের দ্বারা তাকসিস পয়দা হয়ে গেছে সেজন্য সেটা মুবতাদায় মুকাদ্দম দুনো রকমই হইতে পারে। কিন্তু ইবনে হাজার আসকারানী রহমতুল্লাহ এই তরকিবকে পছন্দ করছেন যে কালিমাতান এটা খবরে মুকাদ্দম, তার দুই কালেমা আল্লাহর নিকট বড় প্রিয়, জবানে বড় আসান, বিজান পাল্লায় বড় ভারী, কিরে এখনো কোনো খবরই নাই, এর দ্বারা অন্তরে শোক পয়দা হয়। তো খবর যখন মুকাদ্দম হয় তখন মুবতাদার জন্য অন্তরে অপেক্ষার ব্যাকুলতা তৈরি হয়, শোক পয়দা হয়। আবার সেই খবরে মুকাদ্দমের যখন সিফাত দর সিফাত আনতে থাকা হয় তখন আরো শোক বাড়তে থাকে, কি জিনিস এরপরে যখন জানতে পারে তো সেটার খুব গুরুত্ব এবং কদর পয়দা হয়। এজন্য ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ বলছেন যে কালিমাতান এটা খবরে মুকাদ্দম, আর সুবহান আল্লাহ বিহামদি সুবহান আল্লাহ আজিম এটা হচ্ছে মুবতাদায়ে মুয়াক্কার, আর সুবহান আল্লাহ ইউসাববিহুল্লাহ অবিহামদিহি এটা যুদ্ধ হালিয়া যদি বলেন মুতালাব্বিসান বিহামদি লাহু তাআলা, এই অর্থ হবে। আরেক তরকিব হইতে পারে ইউসাববিহুল্লাহ ওয়া আতালাব্বাসু বিহামদিহি, তখন আতফুল জুমলা আলাল জুমলা হবে, কি কথা বুঝে আসছে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু কবুল করেন, তৌফিক দান করেন। আর এই হাদিস শরীফের আরেক আজীব বিষয় ইমাম বুখারীর কি ইন্তেখাব এখানে যে পয়লা যে হাদিস ইন্নামাল আমাল বিন নিয়াত, এর ভিতরে যে ওই সনদ একদমই সে ফর্দে মুতলাক, মানে সাহাবি থেকে নিয়ে যত বর্ণনাকারী সব প্রত্যেক স্তরেই ওখানে কোন সাথে কেউ নেই, কি কথা বুঝেন, একজন রাবি একজন রাবি একজন রাবি, খবর ওয়াহেদ বা খবরে ফর্দ যেটাই বলেন, তো ওইটা যেরকম ফর্দে মুতলাক শেষ হাদিসেরও একই অবস্থা। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এখানে আর কেউ নেই, ওনার কোন সাহাবি হাদিস বর্ণনা করেন নাই, একলা হজরত আবু হুরায়রা। হজরত আবু হুরায়রার সাগরেদ আবু জুরাত তিনি ব্যতীত এখানে আর কেউ তার সঙ্গে নাই, এইভাবে একদম মুহাম্মদ ইবনে ফুজাইল পর্যন্ত সকলেই সব নিজের দরজাতে সেরেফ একলা, এটাও ফর্দে মুতলাক। এজন্য যে সকল ইমাম বুখারী ইমাম তিরমিজির রহমতুল্লাহ এই হাদিস বর্ণনা করে বলছেন হাদিসুন হাসানুন সহিহুন গরীবুন, গরীব বলার কারণ এটাই যে সব দরজাতে সব ওয়াহেদ, কোন রাবির সঙ্গে দ্বিতীয় কেউ নাই। তো কিছু লোক এরকম হাদিস গরীব দেখলি নাক ছিটকাইতে শুরু করে, তাদের নাক ছিটকানোর কোনো অর্থ নাই, তাহলে কি বুখারী শরীফের পয়লা হাদিস আর শেষ হাদিস সম্পর্কে এরা কি জবাব দিবে। এজন্য হাদিস সনদের এতেবারে সহি হওয়া এতটুকু যথেষ্ট, গারাবত কোনো আয়েব না হাদিস এর জন্য, কোন দূষণীয় বিষয় না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম।
এ খতমে বুখারী শরীফ উপলক্ষে অনেকে দোয়া চাইছেন, কোরআনে খতম হয়েছে, খতমে খাজাগান হয়েছে, খতমে ইউনুস হয়েছে, আরো আরো বহুত দোয়ার দরখাস্ত হজরতে সমস্ত লাগে দোয়া করবা। আর এখন আমার কিছু আগে আমার কাছে একটা চিঠি লেখা আছে, আমার দামান দুই নম্বর দামান দামাই ওনার আব্বার লাগে দোয়ার লাগি মাসা 2000 টাকা দান করছেন। আর আমার মেয়ের লুবনা খতমে ইউনুস একলাফ খতমে ইউনুস পড়ছেন আমার মেয়ে। আর আরোজন আমার জিয়ারি মানে দামদর বইন উনি এটা খতমে কোরআন করাইছেন, আরো বহুত খতম হল হয়েছে, সবর লাগে দোয়া হইতে মূর্তিগানোর লাগে দোয়া হইতে, বিশেষ সরিয়া মৃত্যকর মা বাপর লাগে বিমারি হলে শিফা চাইছেন, শিফার দোয়া চাইছে নাকি বিমারি হলে লাগে দোয়া করি।
দোয়া করেন বেশ সকলে কয়েকবার দুরুশ্রী পড়ে লম শুনে আনা সে লম শুনে আনা সে মোহাম্মদিন من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير إنك على كل شيء قدير رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وانت خير الراحمين رب اغفر وارحم وانت خير الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار اللهم حبب إلينا الإيمان وزين في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وكره إلينا الكفر والفسوق والعصيان وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم إنا نسألك حبك حب من يحبك والعمل الذي يبلغنا حبك اللهم اجعل حبك أحب الأشياء إلينا واجعل خشيتك أخوف الأشياء عندنا اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا يا الله عمد الشكر كم معف کرين يا الله عمد الشكر كم معف کرين سب گناه معف کرين دين يا الله عمد الجنة جنت منظور کرين يا الله عمد الجنة جنت منظور کرين يا الله عمد الجنة جنت منظور کرين يا الله جهنم تكي عمد الكي نجات دان کرين يا الله جهنم تكي عمد الكي حفاظت کرين يا الله جهنم تكي عمد الكي حفاظت کرين نیک عمل توفیق عمدر دان کرن سب گناہ تکے حفاظت تکر توفیق نصیب فرمان نفس شیطان دوکہ تکے عمدر کے بچان غیر اللہ تکے گناہ تکے عمدر کے حفاظت فرمان نفس شیطان دوکہ تکے عمدر کے رکھا کرن یا اللہ اے اللہ دین روپر چلا عمدر جن آسان فرمائے دے اے اللہ سنت شریعت محبت عمدر کے نصیب فرمان قرآن پاک رم محبت عظمت عمدر کے دان کرن علماء دین اولیاء کرام رم محبت عمدر کے نصیب فرمان اے اللہ اس کے مجلس کے محفل کے قبول فرمان ختم قرآن ختم بخاری جلسہ کا بھی قبول فرمان آرو بھی بینو ختم حصہ اللہ سمست ختم سمو کے اپنی نیز دعایت قبول فرمان اے اللہ سکل نے ایک ادس اپنے پورا کرے دین سکل مشکل آسان فرمایا دین যারা বিভিন্ন রোগে সুখে আক্রান্ত তাদের রোগ সুখ থেকে নাজাত দান করেন। আয় আল্লাহ মেহরবান মালিক সকলের নেক উদ্দেশ্য আপনি পুরা করে দেন। দেন, সমস্ত বলা মুসিবত থেকে আপনি হেফাজত ফরমান, সমস্ত বলা মুসিবত থেকে আপনি নাজাত দান করেন। যারা বিভিন্ন উদ্দেশ্যে দোয়া চাইছেন সকলের নিয়ে এক উদ্দেশ্য আপনি পুরা করে দেন, সকলের মুশকিল সমূহকে আপনি আসান ফরমায়া দেন, সকলের রোজগারে আপনি বরকত দিয়ে দেন, সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে অকল্পনীয় বরকত আপনি রসি ফরমান। আয়াল্লাহ জামিয়াকে আপনি কবুল ফরমান, জামিয়াকে আপনি কবুল ফরমান, আয়াল্লাহ জামিয়াকে আপনি কবুল ফরমান, কিয়ামত পর্যন্তের জন্য কবুল ফরমান, কিয়ামত পর্যন্তের জন্য কবুল ফরমান। এর জরুরত সমূহকে আসমানি খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহ জামিয়ার জরুরত সমূহকে আসমানি খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহ আপনার আসমানি খাজানা থেকে পুরা করে দেন। জামিয়ার মুদামি সাহেবের হায়াতে আপনি বরকত দান করেন, আফিয়তের সাথে জিন্দগি নসিব ফরমান। আল্লাহ মুদামি সাহেবকে আসাদুল্লাহ কিরামকে আপনি বহুত আজিমুল শান সর্বে কবুলিয়ত নসিব ফরমান। ওনাদের জুমলা হাজাতকে আপনি আপনার করমে পুরা ফরমায়া দেন, সব মুশকিল আসান ফরমায়া দেন। তুলাবায় কিরাম যারা রসুল পাক সাল্লামের ইলমে হাদিস শিখলেন, আল্লাহ তাদেরকে সচ্চা আলেমী দীন রূপে কবুল ফরমান, আলেমে রব্বানী রূপে কবুল ফরমান, আলেমে কামেল রূপে কবুল ফরমান, মুত্তাবে সুন্নত মুত্তাবে শরীয়ত রূপে কবুল ফরমান। আল্লাহ হাদি কওম হাদি উম্মত হিসাবে কবুল ফরমান। আল্লাহ তাদের মা বাবার দিলকে আপনি ঠান্ডা করে দেন, মা বাবার চক্ষু আপনি শীতল করে দেন, উস্তাদদের আল্লাহ দিলকে শান্ত করে দেন, উস্তাদদের আল্লাহ খুশির জরিয়া তাদেরকে বানায় দেন, উস্তাদদের জন্য কামিয়াবি আর নাজাতের জরিয়া হিসাবে কবুল ফরমান। আল্লাহ জামিয়ার তমাম তুলাবায়ে কিরামকে কবুল ফরমান, সকলকে বড় বড় আলেমে দিন বড় বড় আল্লাহ আল্লাহ ওয়ালা হিসাবে কবুল ফরমান। আল্লাহ মেহরবান মালিক, আমাদের তমাম দিনী মাদারিসকে কবুল ফরমান, সকল দিনী মাদারিসের জরুরত সমূহকে খাজাইনে গায়বিয়া থেকে আপনি পুরা ফরমান। তমাম উলামায় দিনের হায়াতে বরকত দান করেন, মালে দৌলতে বরকত দান করেন, সব পরেশানি জিল্লত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের কওমি মাদ্রাসা বোর্ডের সনদের স্বীকৃতিকে আপনি সর্বাঙ্গীনভাবে নিষ্কণ্টক এবং সর্বাঙ্গীনভাবে নিরাপদ ফরমান, সর্বাঙ্গীনভাবে খায়রি খায়রের জরিয়া বানান, খায়রি খায়রের জরিয়া বানান, সর্বাঙ্গীনভাবে নূরের জরিয়া বানান। তমাম ফেতনা ফাসাদ ও পেরেশানি থেকে আমাদের দিনী মাদারিসকে আপনি হেফাজত ফরমান। আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল ফরমান, আমাদের দেশের এক এক ইঞ্চি জমিনের আপনি হেফাজত ফরমান, দেশ থেকে তমাম বিশৃঙ্খলা আপনি দূর ফরমান, মানুষের প্রতি মানুষের অন্তরে মহব্বত নসিব ফরমান, খায়ের খাই নসিব ফরমান, ফেতনা ফাসাদ ও খারাপিকে আপনি দূর করে দেন। আল্লাহ মেহরবান মালিক, আয়ের করিম মালিক, সারা জাহানে সারা বিশ্বে মুসলমান যেখানে আছে মুসলমানদেরকে সুখ শান্তি আরাম ইজ্জত রহমত বরকত দান করেন, মুসলমানদেরকে তমাম পেরেশানি থেকে হেফাজত করেন। আল্লাহ সমগ্র মুসলিম জাহানকে আপনি হেফাজত করেন, বিশেষভাবে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারাকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের তমাম দোয়া মোনাজাতকে নিজ করমে রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে কবুল ফরমান, কবুল ফরমান, কবুল ফরমান, জরুর বি জরুর কবুল ফরমান, জরুর বি জরুর কবুল ফরমান, জরুর বি জরুর কবুল ফরমান। আল্লাহ আমাদের সকল কাউলিয়া সিদ্দিকিনের মধ্যে শামিল ফরমান, আমাদের ঘরওয়ালাদেরকে, আমাদের আওলাদ ফরজন্দকে, দোস্ত আওয়াম মুহিবিনকে, তাদের ঘরওয়ালাদেরকে আল্লাহ আউলিয়া সিদ্দিকিনের মধ্যে শামিল ফরমান, ঈমানের সাথে আফিয়ার সাথে জিন্দেগী নসিব ফরমান, ঈমান ও আফিয়তের হালতে নির্ধারিত সময় আপনি মৌত মুকাদ্দর ফরমান। আল্লাহ আপনার জন্য জিন্দা রাখেন, জিন্দেগি আপনার জন্য কবুল ফরমান, যখন দুনিয়ার থেকে উঠাবেন আল্লাহ, আল্লাহ আপনার খুশির সাথে আপনার রেজা ও কুরবের সাথে আপনার রহমতের কুলে আপনি তুলে নিন। রব্বানা 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 তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা।
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر بانگلا اردو پرتیٹی بیان بشیر جے کونو پرانتو تھے کے نیج نیج ٹاچ موبائل ایر ہواٹس اپے پاور جنو جگاجگ کرون اے نمبر 01715818970 مفتی شہید السلام قاسمی بیان پر گروپ ایڈ ہر جنو جے نامے اپنی پریچیتو تار پورن ٹھکانا ایبن جے جے پیشار ساتھے اپنی جکت آسین تا বাংলা বা ইংরেজিতে হোয়াটসঅ্যাপে লিখিতভাবে উল্লেখ করুন, যাতে সর্বস্তরের পেশাজীবীদের মধ্যে দ্বীনের এই মহান খেদমত পৌঁছে দেওয়া সম্ভব হয়। এতে কোনোই সন্দেহ নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলামকে বর্তমান যুগে ইসলামের সেই আসল রূপে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য হজরতের প্রতিটি বয়ান এক আসমানি নেয়ামত। আপনার আত্মীয় স্বজন, বন্ধুমহল এবং হিতাকাঙ্ক্ষীদের মধ্যে দিনের এই মহান খেদমত পৌঁছে দেওয়ার জন্য আপনিও একটি গ্রুপ তৈরি করতে পারেন।
লাইভ বয়ান শোনার লিঙ্ক mixlr.com/khanka-bd স্পেলিং mixlr.com/khanqah-bd অথবা www.khankabd.com। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সে নাম্বারে, তারপর সেন্ড অ্যাটাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।